ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তা। আর কৃষ্ণ ভক্তির পথে যেগুলি অনুকূল সেগুলি সবই কৃষ্ণ ভক্তির পথে। নানা রকম বাধা বিপত্তিও আসবে, হ্যাঁ, সেই বাধা বিপত্তিগুলিকে আমাদের বাধা বিপত্তিগুলির সম্মুখীন হয়ে সেগুলিকে অতিক্রম করার চেষ্টা করতে, তাই না? এমন নয় যে বাধা এলেই আমরা বলবো যে না থাক আর এখন আমরা কৃষ্ণ ভক্তি করব না, আমি এক চেষ্টা করলাম একদিন এই আমার দ্বারা হবে না, সেটা কি বাঞ্ছনীয় সেই মনোভাব? না, বরং যত বেশি বাধা বিপত্তি আসবে তত বেশি আমরা তত বেশি করে আমাদের উৎসাহ বাড়বে। হরে কৃষ্ণ। এই সম্মেলন এবং সেই সুযোগে যে সেই সঙ্গে যে মহোৎসব, তোমাদের কেমন লাগছে? শ্রীল লোকনাথ মহারাজের শ্রীমুখ থেকে তোমরা যে হরিনাম অমৃত শুনলে কেমন লাগলো? রাধারানীর মহিমা কেমন লাগলো? লোকনাথ মহারাজ কি? তোমার বলতে বলতে গলা ভেঙে গেছে, সুতরাং আর তোমাকে তোমার গলাকে কষ্ট দিও না, গলাটাকে রক্ষা করে তারপরে শেষ। হরে কৃষ্ণ। বৈষ্ণব সদাচার, এই উপলক্ষে বা এই বিষয়ের উপরে আমরা এই কদিন, এই তিন চার দিন আমরা আলোচনা করব। আজকে তার সূত্রপাত, আজকে তার প্রথম দিন। আমার খুব ভালো লাগছে যে তোমরা সকলে এখানে এসেছ এই সাধুসঙ্গ সৎসঙ্গের সদ্ব্যবহার করার জন্য। আমি জানি তোমরা অনেকে অনেক দূর থেকে এসেছো, তোমাদের অনেক কিছু কাজকর্ম ছিল, সেগুলি সব বন্ধ করে সেগুলি সমস্ত স্থগিত রেখে তোমরা এসেছ, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে তোমরা কৃষ্ণ ভক্তি লাভের জন্য কত আগ্রহী। এবং আমাকে কালকে চারুচন্দ্রপ্রভু বলছিল যে তোমাদের থাকার ব্যাপারে এতজনের আয়োজন করতে ঠিক মতো আয়োজন করে ওঠা সম্ভব হয়নি, তাই হয়তো অনেকের অনেক কষ্ট হচ্ছে। তবে এই যে কষ্ট তোমরা স্বীকার করছো সেটা, সেজন্য ভগবান তোমাদের পুরস্কৃত করবেন। শ্রীল প্রভুপাদ বলতেন যে এইটি হচ্ছে তপস্যা। তপস্যা, প্রকৃত তপস্যার অর্থ হচ্ছে ভগবানের সেবার জন্য, ভগবানের কৃপা লাভের জন্য এবং ভগবানের মহিমা উপলব্ধি করার জন্য যে কষ্ট আমরা স্বীকার করি সেইটি হচ্ছে তপস্যা বা কৃচ্ছ সাধন। সুতরাং এইটি হচ্ছে প্রকৃত তপস্যা। এবং সেই তপস্যার ফল কি? সেই তপস্যার প্রভাবে ভগবানের কৃপা লাভ হয়। এখানে অনেক মহান ভক্তের আগমন হয়েছে। শ্রীল লোকনাথ মহারাজ এসেছেন অনেক দূর থেকে, উনি অত্যন্ত ব্যস্ত, উনি অত্যন্ত, তার সময় অত্যন্ত মূল্যবান, কিন্তু তিনি তার সময় নিয়ে এসেছেন এখানে। শ্রীল প্রভা বিষ্ণু স্বামী মহারাজ এসেছেন। প্রভা বিষ্ণু মহারাজকে তোমরা তো সকলেই খুব ভালো করে জানো, তোমরা জানো প্রভুপাদ ওনাকে কত কৃপা করতেন। এবং প্রভুপাদ প্রভা বিষ্ণু মহারাজকে বাংলাদেশে প্রচারের জন্য বিশেষভাবে প্রভুপাদ নির্দেশ দিয়েছেন। তোমরা জানো প্রভুপাদ প্রভা বিষ্ণু মহারাজকে কি বলেছিলেন? প্রভুপাদ যখন বৃন্দাবনে ছিলেন 1977 সালে শেষ দিকে, তখন প্রভা বিষ্ণু মহারাজ এসেছিলেন বৃন্দাবনে এবং উনি বলছিলেন যে ওনারা বাংলাদেশে এসেছিলেন প্রচার করতে। তখন প্রভুপাদ বলেছিলেন প্রভা বিষ্ণু মহারাজকে যে হ্যাঁ, তুমি বাংলাদেশে প্রচার কর। একজন ইংরেজের সাহস নিয়ে এবং একজন বাঙালি মায়ের স্নেহ নিয়ে বাংলাদেশে প্রচার করেন। প্রভুপাদ ইংরেজিতে বলেছিলেন, ইউ প্রিচ ইন বাংলাদেশ উইথ দ্য কারেজ অফ এন ইংলিশ ম্যান অ্যান্ড দ্য হার্ট অফ এ বেঙ্গলি মাদার। বাঙালি মায়ের হৃদয় স্নেহাসিক্ত, সেই স্নেহ নিয়ে এবং নানা রকম বাধা বিপত্তি আসবে, সেগুলিতে দ্বারা প্রতিহত, সেগুলির দ্বারা প্রভাবিত না হয়ে পূর্ণ উৎসাহ নিয়ে একজন ইংরেজের সাহস নিয়ে তুমি প্রচার। ইংরেজরা খুব সাহসী, সাহসের জন্য তারা বিখ্যাত। প্রভা বিষ্ণু মহারাজ ইংরেজ, তাই প্রভুপাদ বলেছিলেন তুমি স্বাভাবিকভাবেই ইংরেজের সাহস তোমার রয়েছে, কিন্তু বাঙালি মায়ের, বাঙালি মায়েরা তাদের স্নেহের জন্য তারা বিখ্যাত। সুতরাং এই দুটি গুণ আর সহকারে বাংলাদেশে প্রচার করো। এবং প্রভা বিষ্ণু মহারাজ ছিল প্রভুপাদের সেই নির্দেশ সর্বান্তকরণে গ্রহণ করে তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে, আমরা দেখতে পাচ্ছি, তিনি এই বাংলাদেশে প্রচার করে যাচ্ছেন। যদিও পৃথিবীর নানা দেশে তার নানা রকম দায়িত্ব রয়েছে, উনি রাশিয়াতে প্রচার করেন, অস্ট্রেলিয়াতে প্রচার করেন, ওখানে তার দায়িত্ব রয়েছে জিবিসি হিসেবে, ইন্দোনেশিয়া ইত্যাদি বহু দেশে তার নানা রকম দায়িত্ব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের প্রতি প্রভা বিষ্ণু মহারাজের একটা বিশেষ টান রয়েছে। কেন? কেন শিল প্রভুপাদ তাকে এই নির্দেশ দিয়েছে। ভক্তি পুরুষোত্তম মহারাজ একটা নতুন দায়িত্ব, অত্যন্ত নিষ্ঠা সহকারে এই দায়িত্বটি তিনি গ্রহণ করেছেন বাংলাদেশের প্রচারের। গত কয়েক বছর ধরে অত্যন্ত উৎসাহ সহকারে, অত্যন্ত নিষ্ঠা সহকারে, অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে তিনি এই বাংলাদেশে প্রচার করছেন, এবং তার প্রচারের ফলে বাংলাদেশের প্রভূত কল্যাণ সাধিত হচ্ছে। তিনি আমাকে প্রায় বলেন কিরমভাবে বাংলাদেশের প্রচার হচ্ছে, কিভাবে তোমরা সকলে সাড়া দিচ্ছ এই প্রচারে, কিভাবে তোমরা সকলে সহযোগিতা করছ। ভক্তি পুরুষোত্তম মহারাজ তার ফলে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন এবং এই প্রচার কার্যে তিনি বিশেষভাবে নিজেকে নিবেদিত করেছেন। হরিশৌরী প্রভু আরেকজন ইংরেজ ভক্ত, যিনি বহুদিন শ্রীল প্রভুপাদের সেবক রূপে, প্রভুপাদের অন্তরঙ্গ সেবা করে গেছেন, এবং তিনি যে নিষ্ঠা সহকারে প্রভুপাদের সেবা করেছেন তা একটা অত্যন্ত সুন্দর আদর্শ সকলের সামনে তুলে ধরেছে। এবং সম্প্রতি গত বেশ কয়েক বছর ধরে প্রভা বিষ্ণু শিল হরিশৌরী প্রভু শিল প্রভুপাদের সঙ্গে তার যে সমস্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি নিয়ে তিনি তার ট্রান্সেন্ডেন্টাল ডায়েরি রচনা করছেন। ট্রান্সেন্ডেন্টাল ডায়েরি মানে অপ্রাকৃত দিনলিপি। প্রভুপাদের সঙ্গে থাকতে তিনি যে সমস্ত প্রতিদিন কি হয়েছে সে যে নোটগুলি নিয়েছিলেন সেগুলিকে তিনি বিস্তৃত বর্ণনা সহকারে গ্রন্থের আকারে, ইতিমধ্যে 4টি ভলিউম বেরিয়ে গেছে এবং তিনি আরো একটি ভলিউমের ওপরে এখনো কাজ করছেন। হরিশৌরী প্রভু সন্ধ্যাবেলা 5টা থেকে তোমাদের ক্লাস দেবেন এবং তোমরা দেখবে কি সুন্দরভাবে উনি প্রভুপাদের সঙ্গে তার যে দিনগুলি, সেই দিনগুলি বর্ণনা করেছেন সেগুলি শুনতে পাবে। এইভাবে শুদ্ধ ভক্তদের সাহচর্যে, সান্নিধ্যে যে জীবন সেটি হচ্ছে ভক্তি জীবনের বা ভক্ত জীবনের আদর্শ। ভগবানের ভক্তের কৃপাতেই ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবানের ভক্তের সেবার দ্বারাই ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। এইটি হচ্ছে এই ভক্তির মূল মন্ত্র। ভগবান বলছেন যে যারা মনে করে যে তারা আমার ভক্ত, তারা আমার ভক্ত নয়। যারা আমার ভক্তের ভক্ত তাদেরকেই আমি আমার ভক্ত বলে গণনা করি। তাহলে ভক্ত হতে হলে কি হতে হবে? ভগবান, আমরা যদি ভগবত ভক্তি লাভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভগবানের ভক্তের ভক্ত হতে। তাই মহাপ্রভু সেই কথাই বলছেন, গোপী ভর্তু পদ কমলয় দাস অনুদাস দাসোস্মি। আমি গোপী ভর্তা, গোপীদের যে প্রভু, গোপীদের পতি গোপীনাথ, শ্রীকৃষ্ণের দাস অনুদাস দাসোস্মি। আমি কৃষ্ণের দাসের অনুদাসের দাস। তেমনি শ্রীল নরোত্তম দাস ঠাকুর কি বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস। আমরা বড় ভক্ত হওয়ার চেষ্টা করব না, আমরা ভক্তের ভক্ত হওয়ার চেষ্টা করব। যারা বড় ভক্ত হতে চাইবে তারা ঠকে যাবে। আমরা কেউ এখানে বড় হতে আসি, এই কৃষ্ণ ভক্তির পথটি ছোট হওয়ার পথ, মায়ার জগৎটি বড় হওয়ার জগৎ, সেখানে সকলেই বড় হতে চাইছে। কিন্তু আমাদের প্রকৃত স্বরূপে আমরা কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর আমাদের আয়তনটি কতটুকু? কেশাগ্র শতভাগস্য শতধা, কেশের অগ্রভাগের একশো ভাগের একশো ভাগ। তার মানে কেশাগ্র ভাগের দশ হাজার ভাগের এক ভাগ। তাহলে ভেবে দেখো, তুমি কত বড় বা আমরা সবাই কত বড়? আমরা কি খুব বড়? তাহলে আমরা যদি আমি হতে চাই, আমাদের প্রকৃত স্বরূপে যদি আমরা স্থিত হতে চাই, আমাদের স্বরূপ উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের কি উপলব্ধি করতে হবে? আমরা কত বড় সেটা উপলব্ধি করতে হবে, না আমরা কত ছোট সেটা অনুভব করতে হবে? হ্যাঁ, আমরা কত ছোট সেটা অনুভব করতে হবে, কেননা আমাদের স্বরূপই আমরা অত্যন্ত ছোট। বড় হতে গেলেই মুশকিল হয়ে যাবে। বড় হতে হলে কি হবে? যেই আমরা বড় হতে যাব, হ্যাঁ, তখনই মায়া এসে আমাদের তার কবলীভূত করবে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এই যে ভগবাঞ্ছা করা, কৃষ্ণ বহির্মুখ হওয়াটাই হচ্ছে বড় হওয়ার বাসন। আমরা যখন কৃষ্ণ উন্মুখ থাকি তখন আমরা ছোট থাকি, কেননা ছোট না থাকলে কৃষ্ণ উন্মুখ হওয়া যাবে না। আমাদের স্বরূপে আমরা যেটা বললাম দশ হাজার ভাগের এক ভাগ, তাহলে ভেবে দেখো এত ছোট যে আমরা চোখেও দেখতে পাই না। চোখে কি কথা, আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে পাবো না আমরা এত ছোট। তো সেইটি আমাদের প্রকৃত স্থিতি। এখন আমরা কি হয়েছে, আমাদের একটা বিকৃত রূপ প্রাপ্ত হয়েছে। আমাদের যে এখন যে অবস্থা সেটা কি অবস্থা? এটা বিকৃত অবস্থা। কিন্তু আমাদের প্রকৃত অবস্থাটি কিরকম? আমাদের প্রকৃত অবস্থায় আমরা অত্যন্ত নগণ্য, অত্যন্ত ক্ষুদ্র। আমরা ক্ষুদ্র, কিন্তু কে বড়? কৃষ্ণ বড়, তাই না? কৃষ্ণ বড়, কৃষ্ণ পরম ঈশ্বর, সর্বশ্রেষ্ঠ। পরম নিয়ন্তা, পরম ভোক্তা, পরম সবকিছুই হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ বড়, কৃষ্ণ মহান, আর কৃষ্ণের ভক্তরা মহান। আর আমরা সব কৃষ্ণ ভক্তের কৃপা লাভের চেষ্টা করছি, তাই আমাদেরকে ছোট হতে, ছোট হওয়ার চেষ্টা করতে হবে। সেটি হচ্ছে আমাদের সাধন ভক্তি। কৃষ্ণের প্রভুত্ব বরণ করে তার আনুগত্য স্বীকার কর, কৃষ্ণ ভক্তির মানেই হচ্ছে তাই। মামেকম শরণং ব্রজ, এই যে শরণ গ্রহণ করা, শরণাগত হওয়া, এই শরণাগতি হচ্ছে ভক্তির মূল মন্ত্র, ভক্তির মূল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন? তিনি জীবে দয়া করে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, জীবদের দয়া করার জন্য, কৃপা করার জন্য তিনি এসেছেন। জীবে দয়া করি কিভাবে এসেছেন? সপার্ষদ স্বীয় ধাম সহ অবতীর্ণ হয়েছেন, এবং সহ অবতরিক তিনি কি করছেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, যে অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি শরণাগতি শিক্ষা দান করছেন। শিখায় শরণাগতি ভকতের প্রাণ, যা হচ্ছে ভক্তির প্রাণ স্বরূপ। তো আমরা যদি ভগবত ভক্তি মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই, আমরা যদি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, অত্যন্ত দুর্লভ প্রেম, ব্রহ্মারও দুর্লভ প্রেম এই কৃষ্ণ প্রেম, যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদের শরণাগতি শিখতে হবে। শিখায় আর মহাপ্রভু সেই শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, শিখায় শরণাগতি ভগবতের প্রাণ। এখন শরণাগত কখন হওয়া যায়? যে নিজেকে বড় বলে মনে করে সে কখনো শরণাগত হতে পারে না। যে দাম্ভিক সে কখনো শরণাগত হতে পারে? পারে। যার হৃদয় কলুষিত সে কখনো শরণাগত হতে পারে? অতএব আমাদের শরণাগত হতে হলে আমাদের প্রথমে দৈন্যের প্রয়োজন, দৈন্য। আমি অতি দীন, শক্তি বুদ্ধিহীন, আমি অতি দীন, আমার শক্তি নেই, আমার বুদ্ধি নেই, আমার ক্ষমতা নেই, আমার যোগ্যতা নেই, আমি সম্পূর্ণরূপে অযোগ্য, আমি সম্পূর্ণরূপে অসহায়। এই ভাবটা আমরা যত বেশি করে পোষণ করতে পারবো, উপলব্ধি করতে পারবো, তত বেশি করে আমরা শরণাগত হতে পারবো। আর এই শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণস্বরূপ। ভগবদ গীতাতেও ভগবান সেই কথাই বলছেন, মামেকম শরণং ব্রজ, তাই না? একই কথা হচ্ছে না? ভগবান বলছেন মামেকম শরণং ব্রজ, আর সেই ভগবানই এসেছেন, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। ভগবান বলছেন কৃষ্ণর স্বরূপে, তার ভগবত স্বরূপে তিনি বলছেন যে আমার শরণাগত হ, আর ভক্তরূপে তিনি এসে কি বলছেন? কৃষ্ণের শরণাগত হ, কৃষ্ণের শরণাগত হওয়ার শিক্ষা তিনি দান করছেন। তো এইটি হচ্ছে আমাদের শিক্ষণীয়। আমরা সকলে এই পথে কেন এসেছি? আমরা এই শরণাগত হওয়ার জন্য এসেছি। কার শরণাগত? ভগবানের শরণাগত হওয়ার জন্য এসেছি। আবার ভগবান কি বলছেন? যে আমার ভক্তের শরণাগত হ, তাহলে তার ফলটা আরো বেশি হবে। তাই ভগবান বললেন আমার শরণাগত হও, তারপরে তিনি যখন ভক্তরূপে এলেন, আমরা যখন তার শরণাগত হলাম, তার ফলে লাভটা আরো বেশি হল। কৃষ্ণের শরণাগত হলে লাভ হয়, কিন্তু মহাপ্রভুর শরণাগত হলে আরো বেশি লাভ হয়। কিরকম না, কৃষ্ণের শরণাগত হলে সর্ব পাপেভ্য মোক্ষ ইষ্যামি, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। কৃষ্ণের শরণাগত হলে কৃষ্ণ কি বলছেন, মাম একম শরণ অহং তোয়াং সর্ব পাপেভ্য মোক্ষ ইষ্যামি মা সুচা, অর্থাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। অর্থাৎ পাপ থেকে মুক্ত হওয়া যায় মানে ভক্তি লাভ করা যায়। কেন এই পাপ থেকে মুক্তি আর ভক্তির সঙ্গে সংযোগটা কোথায়, সে সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার মাধুর্য কাদম্বিনীতে বলছেন যে ভক্তিলতা, ভক্তিলতার বীজ যখন অঙ্কুরিত হয় সেই অঙ্কুরের দুটি পাতা গজায়। একটা বীজ থেকে যখন অঙ্কুরিত হয় তখন কটা পাতা বেরোয়, দুটো পাতা বেরোয়, বড় বড় দুটো পাতা বেরোয়, তাই না? সেই দুটি পাতা কি, সেই প্রথম অঙ্কুরের দুটি পাতা কি, সেই দুটি পাতা হচ্ছে ক্লেশগ্নি আর শুভদা। ক্লেশগ্নি, ক্লেশকে ঘ্ন মানে হত্যা করে, সমস্ত ক্লেশের নিবৃত্তি সাধন করে। ক্লেশের কারণটি কি, ক্লেশের কারণ হচ্ছে পাপ, পাপ। তাই ভগবান যখন বললেন যে অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষ ইষ্যামি, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলে আর তখন ক্লেশ থাকবে না। অতএব ভক্তির শুরুতেই ক্লেশের নিবৃত্তি হয়ে যায়। কিন্তু ভক্তির পরিণত রূপটিতে কি লাভ হচ্ছে, ভক্তির পরিণত অবস্থাতে প্রেম লাভ হচ্ছে। মহাপ্রভু এসে কি দিচ্ছেন, মহাপ্রভু এসে আমাদের কৃষ্ণ প্রেম দান করছেন। তাহলে দেখো, আমরা যদি ভগবানের কাছে সরাসরি ভাবে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা বড় জোর আমাদের ক্লেশের নিবৃত্তি সাধন হতে পারে। কিন্তু সেই ভগবান যখন ভক্তরূপে আসেন, আমরা যখন তার শরণাগত হই, তাহলে লাভটা কি বেশি হচ্ছে না কম হচ্ছে, বেশি হচ্ছে। হ্যাঁ, ওই ক্লেশের স্তর অতিক্রম করে, হ্যাঁ দেখো, সেই ক্লেশের নিবৃত্তি সাধনের পরে আসছে, হ্যাঁ অনর্থ নিবৃত্তির পরে আসছে কি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তাহলে মহাপ্রভুর শরণাগতির ফলে ওই প্রেম লাভ হচ্ছে। আর মহাপ্রভুর শরণাগত হওয়ার আবার প্রকৃষ্ট পন্থা কি, মহাপ্রভুর শরণাগত হতে হলে আবার মহাপ্রভুর পার্ষদ নিত্যানন্দ প্রভুর মাধ্যমে যেতে হবে। মহাপ্রভুর কাছে সরাসরি ভাবে যাওয়া যায় না। তোমাদের মনে আছে রঘুনাথ দাস গোস্বামী সরাসরি ভাবে চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে চেয়েছিলেন, যেতে পেরেছিলেন, পারেননি। অবশেষে কি হল, নিত্যানন্দ প্রভুর সান্নিধ্য লাভ হল, নিত্যানন্দ প্রভুর দর্শন লাভ করলেন পানিহাটিতে। নিত্যানন্দ প্রভু কি বললেন রঘুনাথ দাস গোস্বামীকে, চোর বললেন। কেন, দণ্ড দিলেন চোর বলে। রঘুনাথ দাস গোস্বামী কি চুরি করেছিলেন, রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর যে সম্পদ চৈতন্য মহাপ্রভু তাকে চুরি করার চেষ্টা করছিল। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী, তাই নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিলেন। সেই দণ্ড মহোৎসবটি কি, চিরাদধি। চিরাদধির উদ্দেশ্যটা কি, ভক্ত সেবা, ভক্ত সেবা। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু কি নির্দেশ দিলেন, যদি মহাপ্রভুকে, মহাপ্রভুর কৃপা লাভ করতে চাও তাহলে মহাপ্রভুর ভক্তের সেবা করো। হ্যাঁ, তো মহাপ্রভুর ভক্তের সেবা করার ফলে তারপরে কি হল, রঘুনাথ দাস গোস্বামী আগের বার বহুবার পালাতে চেয়েছিলেন বাড়ি থেকে, পালাতে পেরেছিলেন, বারবার ধরে এনেছে ওর বাবা। হ্যাঁ, ধরে এনে কত রকম, কতভাবে নির্যাতন দিয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, বাড়িতে বেঁধে রেখেছে, সেপাই দিয়ে গার্ড দিয়ে রেখে দিয়েছে যাতে পালাতে না পারে। কিন্তু যখন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ হলো তখন কি হল, তারপরে যে পালালেন, তারপরে আর ধরে আনতে পারল না। তারপরে যখন খবর এলো যে রঘুনাথ দাস গোস্বামী জগন্নাথ পুরীতে গেছেন, চৈতন্য মহাপ্রভুর কাছে আছেন, তখন রঘুনাথ দাস গোস্বামীর মা রঘুনাথ দাস গোস্বামীর বাবাকে বললেন যে ওকে এবার ধরে এনে একেবারে শেকল দিয়ে বেঁধে রাখো, শেকল দিয়েই বেঁধে রাখো যাতে ও আর পালাতে না পারে। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর পিতৃদেব কি বললেন, তিনি বললেন দেখো অপ্সরার মতো সুন্দরী স্ত্রী আর ইন্দ্রেরও বাঞ্ছনীয় সম্পদ তাকে বেঁধে রাখতে পারল না, আর তুমি একটা সামান্য শেকল দিয়ে ওকে বেঁধে রাখবে। বললেন যে চৈতন্য মহাপ্রভুর প্রতি যার আসক্তি হয় তার এই অবস্থাই হয়, তাকে আর কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না। তো যখন থাকতে চায় থাকতে দাও, ওকে আর জোর করে বেঁধে এনে লাভ নেই। তাহলে এভাবে আমরা দেখতে পেলাম, হ্যাঁ, নির্বিঘ্নে তিনি মহাপ্রভুর কৃপা লাভ করলেন। কেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মহাপ্রভুর কৃপা লাভ করতে হলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হয়, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হলে অদ্বৈত প্রভুর কৃপা লাভ করতে হবে। ভালো কথা। অদ্বৈত প্রভু কে? মহাপ্রভুর ভক্ত। তাহলে এই কথাটি, এই তত্ত্বটি স্পষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কথাই, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর, আর চৈতন্য মহাপ্রভুর কৃপা কি, কার মাধ্যমে? হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। রাধা কৃষ্ণ কে? রাধা কৃষ্ণই হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। লোকনাথ মহারাজ যেটা বলছিলেন, শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার। রাধার, রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ এসেছেন। রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে যখন কৃষ্ণ আসেন, সেই কৃষ্ণই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর রাধারানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে আসা মানে সেই রাধারানী সহ, রাধারানী কৃষ্ণের সঙ্গে এক হয়ে গেছে। রাধা এবং কৃষ্ণ যখন এক হয়ে যান, সেইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব। তাহলে আমরা সকলে এখানে কেন এসেছি, আমরা ইসকনে কেন যোগদান করেছি, আমরা কেন ইসকনের সান্নিধ্যে এসেছি? আমরা বৈষ্ণব হওয়ার জন্য এসেছি। আর সেই বৈষ্ণবের যে আচরণ, সেই বৈষ্ণব আচরণই হচ্ছে সদাচার। বৈষ্ণব যেভাবে আচরণ করে সেইটি আদর্শ, সেই আদর্শ আচরণটি হচ্ছে বৈষ্ণব সদাচার। আমাদের আচরণের মাধ্যমে আমাদের প্রকৃত পরিচয় লাভ হয়, আমাদের প্রকৃত স্বরূপ চেনা যায়। যেমন চোর, একটা চোর, সে যতই সাধু সেজে থাকুক না কেন, ওর স্বভাবটা কি, আচরণটা কি, চরমেও চুরি করবে। তাহলে এইভাবে চোরের আচরণ, চোরের স্বভাবটা প্রকাশ পেয়ে যাবে। ঠিক তেমনি যার যে প্রকৃতি, সেই প্রকৃতিটি তার আচরণের মাধ্যমে প্রকাশ পায়। যে চোর সে চুরি করবে, যে লম্পট সে লাম্পট্য করবে, যে মদ্যপ সে কি করবে, সে মদ খাবে, তাই না? এই যে এগুলি তাদের চরিত্র। এখন তাদের আচরণের মাধ্যমে তাদের প্রকৃত চরিত্র প্রকাশ পায়। তাহলে যে বৈষ্ণব, তার চরিত্রটির মাধ্যমেই, তার আচরণের মাধ্যমে তার চরিত্রটি প্রকাশ পাবে। আমাদের পোশাকের মাধ্যমে আমাদের বৈষ্ণবতা প্রকাশ পাবে। আমাদের প্রকৃত বৈষ্ণবতার প্রকাশ কিভাবে হবে, আমাদের আচরণের মাধ্যমে। শুধু বাইরের সাজসজ্জাতেই যথেষ্ট নয়। পক্ষান্তরে ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন, কেন এত তখন ওই সময় এবং এখনো বহু লোক বৈষ্ণবের মতো পোশাক পরে, কিন্তু আসলে তারা অবৈষ্ণব। হ্যাঁ, তিলক আটা, তিলক আঁকা, কোপনি পড়া, এও তো এক কলির চেলা। তিলক আঁকা, কোপনি পড়া, মাথা নেড়া, কোপনি পড়া, তিলক নাকে, গলায় মালা, দেখতে বৈষ্ণবের মতো, আসলে শাক্ত কাজের বেলা। শাক্ত আর বৈষ্ণব, শক্তি শাক্তকে যে শক্তির উপাসনা করে, যে শক্তি অর্জন করে জড়জগৎটাকে ভোগ করতে চায়, তারা হচ্ছে শাক্ত। তারা শক্তির পূজা করে। পূজা কেন করে? কেননা তারা নিজেরা শক্তি, কৃষ্ণের শক্তিটা নিজেরা ভোগ করার চেষ্টা করে। এই মায়া বা জড়া প্রকৃতি ভগবানেরই শক্তি। এখন কেউ যদি সেটা ভোগ করতে চায়, তাহলে সেটা সে ভগবানের সম্পদ ভোগ করার চেষ্টা করছে। আর বৈষ্ণব কি? বৈষ্ণব ঠিক তার বিপরীত। বৈষ্ণব সে ভগবানের সেবায় সর্বতোভাবে নিজেকে নিয়োজিত করেছে, তার নিজের ভোগের জন্য কোন রকম প্রয়াস নেই, সবই ভগবানের, এবং তার যা কিছু তার সবই তিনি ভগবানকে নিবেদন করেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণবের সংজ্ঞা কি? মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস মন, দেহ, গেহ মানে ঘর বাড়ি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, যা কিছু, যো কিছু মোর, যা কিছু আমার, অর্পিলু তুয়া পদে, আমি তা সব তোমার শ্রীপাদ পদ্মে, তোমার চরণে অর্পণ করলাম। নন্দ কিশোর, হে নন্দনন্দন শ্রীকৃষ্ণ। তাহলে শাক্ত আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য বোঝা গেল। এখন কেউ যদি বৈষ্ণবের মতো পোশাক পরে, মাথা নেড়া, কোপনি পড়া, কৌপিন পরে, বৈষ্ণবেরা বাবাজিরা তখন পরতেন কৌপিন, পরতেন সন্ন্যাসীরা কৌপিন পরে, তিলক আঁকা, মাথা নেড়া, কোপনি পড়া, তিলক নাকে, গলায় মালা, তার নাকে তিলক, শরীরে দাদু সঙ্গে তিলক, আর গলায় কণ্ঠি মালা, দেখতে বৈষ্ণবের মতো, দেখে মনে হয় বৈষ্ণব, কিন্তু আসলে শাক্ত কাজের বেলা। তারা এগুলো কারা? তারা হচ্ছে, আমি শুনেছি বাংলাদেশে এদের প্রভাব বহু রয়েছে, এরা হচ্ছে সহজিয়া, আউল বাউল ল্যারা লেডি, এরা সব হচ্ছে সেই, প্রকৃতপক্ষে এরা শাক্ত, জড়জগৎকে ভোগ করার সমস্ত আয়োজন করছে। এখন বাইরের আচরণ, বাইরের আবরণটা দেখে বোঝা যাবে না। প্রকৃত বৈষ্ণবকে কিভাবে চেনা যাবে? তার আচরণের মাধ্যমে, আচরণের মাধ্যমে। একদিন শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, খুব সাধারণত উনি অত্যন্ত পূর্ণ বিরক্ত ছিলেন, বিবিক্ত, বিবিক্তানন্দী, পূর্ণ বৈরাগ্য, তিনি মরার মানুষের দাহ করার জন্য গঙ্গায় এসে ওইদের যে কাপড়গুলো ছাড়া হতো, সেই কাপড়ের টুকরো নিয়ে যখন কাপড়ের দরকার হতো সেগুলো পরতেন, তাও কিভাবে, একটা কৌপিন আর বড়জোর একটা বহির্বাস। একদিন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ খুব পরিপাটি কাপড় পরে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি এসেছে, তো ভক্তিবিনোদ ঠাকুর আশ্চর্য হয়ে গেছে, বাবাজি মহারাজ আপনি আজকে এইভাবে বেশ পরে আছেন, এইরকম পোশাক পরেছেন? গৌরকিশোর দাস বাবাজি বলছেন যে হ্যাঁ, আজকাল ওই বৈষ্ণবদের পোশাক পরে এরা যে সমস্ত আচরণ করছে, আমি আর ওই পোশাক পরতে চাই না, কেন লোকে তাহলে ভাববে আমিও ওদের দলে পড়ি। তো এইভাবে বৈষ্ণবেরা আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে অনুকরণ না করে অন্তরে সেই ভাবটিকে গ্রহণ করে সেই অনুসারে আচরণ করতে হবে। সেই আচরণটি কি বৈষ্ণবের, বৈষ্ণবের মূল আচরণ কি, মূল স্বভাবটি কি? পরম নির্মৎসরা নাম সতাম, নির্মৎসর নিমৎসর, মৎসর মানে মাৎসর্য, মৎসরতা। ছটি হৃদয়ের ছটি কলুষ রয়েছে বা শত্রু রয়েছে আত্মার, সেগুলি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্যটাই শেষ, অর্থাৎ মাৎসর্যটাকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে বুঝতে হবে আর হৃদয় সম্পূর্ণ নির্মল হয়ে গেছে। এই যখন নির্মৎসর হয় বা হৃদয় যখন সম্পূর্ণরূপে নির্মল হয় তখন আমরা সাধু পদবাচ্য হই, তখনই আমরা সাধু সংজ্ঞায় সঙ্গীত হই, নির্মৎসর। এবং সেই স্তরটিকে বলা হচ্ছে সতাং, এই সৎই হচ্ছে বৈষ্ণব। সৎ কে, সাধু কে? মহাত্মানস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতি আশ্রিত, যিনি ভগবানের দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেছেন তিনিই হচ্ছেন মহাত্মা, মহা আত্মা। আত্মা মহান কখন হয়? যখন আত্মা এই কলুষগুলি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়। সেই মহাত্মাই হচ্ছেন বৈষ্ণব। এবং সেই বৈষ্ণব হতে হলে আমাদের এই বৈষ্ণবের আচরণগুলি অনুষ্ঠানে তৎপর হতে হবে। অন্য বৈষ্ণবেরা যেভাবে আচরণ করে গেছেন সেইভাবে আমাদের আচরণ করার শিক্ষা লাভ করতে হবে। মহাজন যেন গতস্য পন্থা, মহাজন মানে পূর্বতন বৈষ্ণব জনেরা যেভাবে আচরণ করে গেছেন সেইভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলতে হবে, সেইটি হচ্ছে পন্থা। বৈষ্ণবকে মহাজন আমরা দেখতে পাই, দ্বাদশ মহাজন আদর্শ হচ্ছেন দ্বাদশ মহাজন, স্বয়ম্ভু, নারদ, শম্ভু। স্বয়ম্ভু হচ্ছেন ব্রহ্মা, নারদ মুনি, শম্ভু শিব, কপিল, কুমার চতুষ্ণ, মনু এবং প্রহ্লাদ, জনক, ভীষ্ম, সুখদেব গোস্বামী, বৈয়াসকী, বলি মহারাজ এবং আমি যমরাজ। প্রহ্লাদ, জনক, ভীষ্ম, হ্যাঁ ভীষ্ম, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বৈয়াসকী অর্থাৎ সুখদেব গোস্বামী, বলি মহারাজ এবং যমরাজ বলছেন। এটা যমরাজের উক্তি, বলছেন আমরা এই বারো জন হচ্ছে মহাজন, এরা হচ্ছেন বৈষ্ণব। আপাত দৃষ্টিতে কি ওদের কি আমরা বৈষ্ণব বলে চিনতে পারবো? বলি মহারাজ তিনি মহাজন কিন্তু তিনি দৈত্য, দৈত্যদের রাজা, ইন্দ্রের সঙ্গে তার সংগ্রাম হচ্ছে, কৃষ্ণ স্বয়ং এসেছেন তাকে প্রতারণা করার জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বলি মহারাজ সম্পূর্ণরূপে ভগবানে সমর্পিত আত্মা, ভগবান তার কাছে যা চাইছেন তিনি তাই দিতে প্রস্তুত। তার গুরু শুক্রাচার্য নিষেধ করছেন, এ হরি এসেছে তোমার থেকে সবকিছু চুরি করে নিয়ে নেওয়ার জন্য। কার ফোন বাজছে? ওটা ফোনটা বন্ধ করে নি, ওটা ফোন বাজছে নাকি? আচ্ছা যাই হোক, বই এই কিন্তু তিনি কি বললেন, বলি মহারাজ কি বললেন? ও হরি যদি আসে আমার থেকে, আমার কাছে যদি আসে কিছু নিতে তাহলে তো আমি সবকিছু তাকে দিতে প্রস্তুত। কেন তাকে সবকিছু দেওয়ার মধ্যেই তো আমার জীবনের প্রকৃত সার্থকতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদিও তিনি দৈত্য কিন্তু তিনি বৈষ্ণব, এইটি হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবের নাহি জাতি কুলাদি বিচার, দৈত্য বৈষ্ণব হতে পারে। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি হরি ভক্তি পরায়ণ, চণ্ডালোপ বৈষ্ণব হতে পারে। এবং চণ্ডাল যদি বৈষ্ণব হয় তাহলে তার স্তরটি ব্রাহ্মণের থেকে অনেক উচ্চে, অনেক ঊর্ধ্বে। এরা সকলে হচ্ছেন বৈষ্ণব। বৃত্রাসুর আরেকটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। অসুর কিন্তু তিনি মহান বৈষ্ণব। এবং আমরা চরমে দেখতে পাই তার যখন কি অপূর্ব সুন্দর তার আচরণ। তিনি জানেন যে তাকে হত্যা করার জন্য বজ্র তৈরি হয়েছে দধিচির অস্থি থেকে। ইন্দ্র লড়াই করতে এসেছেন, লড়াই করছে, বৃত্র এমন ভাবে ইন্দ্রকে আঘাত করেছে তার গদার আঘাতে ঐরাবত দশ পা পিছিয়ে গেছে, ইন্দ্র হাতি থেকে পড়ে গেছে, হাত থেকে বজ্র খসে গেছে, পড়ে গেছে, ও হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। বৃত্রাসুর ইচ্ছে করলে তখন ইন্দ্রকে সংহার করতে পারত, কিন্তু জানে যে ভগবানের ইচ্ছা অন্যরকম। মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, এইটি ভক্তের মনোভাব। তুমি আমাকে মারবে না তুমি রাখবে সেটা তোমার ইচ্ছা, তুমি যদি আমাকে মারতে চাও আমি মরে যাব, কি আছে, আমি মরব। এখন তোমারই ইচ্ছার প্রভাবে এটা হচ্ছে, দধিচির অস্থি দিয়ে বজ্রের সৃষ্টি হয়েছে আমাকে মারার জন্য, অতএব আমি মরতে প্রস্তুত। তাই তিনি ইন্দ্রকে সেখানে আঘাত না করে তিনি কি বললেন, ইন্দ্র তোমার এই মুহ্যমান হয়ে পড়া এখন তোমার পক্ষে উচিত নয়, তুমি বজ্র তুলে নাও। এই বজ্র আমাকে হত্যা করার জন্যই নির্মিত হয়েছে ভগবানের ইচ্ছার প্রভাবে, তুমি এসো যুদ্ধ করো। তিনি সুযোগ দিলেন ইন্দ্রকে বজ্রটি তুলে নিতে, এবং সেই বজ্র দিয়ে ইন্দ্র বৃত্রের ডান হাত কাটল। বৃত্র তখন বাঁহাত দিয়ে যুদ্ধ করছে, বাঁহাতেও বজ্র দিয়ে কেটে ফেলল। তখন সে তার পা দিয়ে যুদ্ধ করছে, সেই পা দুটো কেটে ফেলল বজ্র দিয়ে। তখন বৃত্র এক বিশাল আকার ধারণ করে ইন্দ্রকে গিলে ফেলল। তারপর ইন্দ্র সেই বজ্র দিয়ে বৃত্রাসুরের পেট বিদীর্ণ করে, উদর বিদীর্ণ করে বেরিয়ে এল, এবং তারপর সেই বজ্রের নিক্ষেপে বৃত্রের গলা কাটল। সেই বৃত্রের গলা কাটতে 365 দিন লেগেছিল। তাৎপর্য প্রভুপাদ বলছেন সেই শ্লোকটিতে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে বৃত্রের মৃত্যু হয়নি, ইন্দ্রের মৃত্যু হয়েছিল। বৃত্র যখন ইন্দ্রকে গিলে ফেলল তখন বৃত্র ভাবল যে ঠিক আছে আমার তো কাজ এখন সমাপ্ত হয়েছে, বৃত্র তখন তার দেহ ত্যাগ করে চলে যায়। যে বজ্র দিয়ে যার যে গলাটি কাটা হলো বা তার যে উদর বিদীর্ণ করে ইন্দ্র যে বেরিয়ে এলো, সেটি সেই অবস্থা সেই সময় বৃত্র তার শরীরে ছিল না। এবং বৃত্র তার মৃত্যুর পরে, তার দেহত্যাগের পরে বৃত্র কোথায় গেল, বৃত্র সংকর্ষণ লোকে চলে গেল, সংকর্ষণের পার্শ্বদত্ত লাভ করল, অর্থাৎ বলরামের পার্শ্বদত্ত বৃত্র লাভ করল। একদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি অসুর, কিন্তু আবার তিনি মহান বৈষ্ণব। অতএব এইটি হচ্ছে বৈষ্ণবের বৈষ্ণবতা, তার আচরণের মাধ্যমে, তার শরণাগতির মাধ্যমে, ভগবানের প্রতি তার আনুগত্যের মাধ্যমে, ভগবানের প্রতি তার সেবার ভাবের মাধ্যমে, এবং ভক্তের প্রতি তার সেবার ভাবের মাধ্যমে তার বৈষ্ণবতা প্রকাশ পাবে। তার বৈষ্ণবতা প্রকাশ পাবে তার হৃদয় কতটা নির্মল হয়েছে তার মাধ্যমে। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। হরে কৃষ্ণ। তো আজকে আমি বৈষ্ণব সদাচারের সূচনা করলাম বা সূত্রপাত করলাম, কালকে থেকে আমরা আবার আলোচনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে শ্রীল বাসুদেব ঘোষ মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্শ্বদ বহু গান রচনা করেছেন। তার মধ্যে একটিতে বাসুদেব বলছেন, গোড়া গুণ গাও শুনি, গোড়া মানে শ্রী চৈতন্য মহাপ্রভু, গোড়া গুণ গাও শুনি, বহু পুণ্য ফলে শোপহু মিলল প্রেম পরশমণি, অখিল জীবের এশোক সাগর নয়ন নিমেষে শোষে, ওই প্রেমলেশ পরশ না পেলে পরাণ জুড়াবে কিসে। এটা জানা আছে তোমাদের? হ্যাঁ, আমি গাইলে গেতে পারবে সঙ্গে সঙ্গে? ওকে, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, তোমরা আমার সঙ্গে সঙ্গে একবার বলো, গোড়া গুণ গাও শুনি। ঠিক আছে, সকলে বলেছ তো? কারো বলনি? আমি দেখেছি তোমাদের যারা বলনি। বহু পুণ্য ফলে শোপহু মিলল প্রেম পরশ মণি, অখিল জীবের এশোক সাগর নয়ন নিমেষে শোষে, ওই প্রেমলেশ পরশ না পেলে পরাণ জুড়াবে কিসে। অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে মধুর আলাপে আখরে আখরে সুধাধারা বরিশনে, প্রেমে ঢল ঢল পুলকে পুরল আপাদ মস্তক তনু, বাসুদেব কহে শতধারা বহে সুমেরু সিঞ্চিত জনু। বুঝতে অসুবিধা হয়েছে? গাইতে অসুবিধা হয়েছে? বাংলা ভাষা তো। শেষের লাইনটা কোনটা? বাসুদেব কহে শতধারা বহে সুমেরু সিঞ্চিত। সুমেরু পর্বত হচ্ছে সোনার পর্বত। মহাপ্রভুর চোখ দিয়ে যে অনর্গল ধারায় কৃষ্ণ প্রেমাশ্রু ঝরে পড়ছে, তাতে মনে হচ্ছে যেন সোনার পর্বত শত ধারায় সিঞ্চিত হচ্ছে, অভিষিক্ত হচ্ছে। প্রেমে ঢল ঢল বোঝা গেল, পুলকে পুরল আপাদ মস্তক তনু, বাসুদেব কহে শত ধারা বহে সুমেরু সিঞ্চিত জন। কি হল, এটা ঠিক আছে?